শেখ আহমেদ মুসা জিবরিলের তাওহীদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে হুনাফার সৌজন্যে।
ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজ অনেকে কুফর ও কাফিরের প্রতি ঘৃণাকে ইসলাম থেকে, কোরআন ও সুন্নাহ থেকে মুছে দিতে চায়, আবার অনেকে এর অর্থ বদলে দিতে চায়। অনেকে বলে বারা অর্থাৎ সম্পর্ক ছেদ হলো শুধুই কাফিরদের প্রতি বিদ্বেষ পোষণ করা, যারা মুসলিমদের উপর গণহত্যা চালায়। কেবল ওইসব কাফিরের সাথে সম্পর্ক ছেদ করতে হবে যারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে। এটা সুস্পষ্ট ভ্রান্তি এবং আকিদার ক্ষেত্রে স্পষ্ট গোমরাহি। মুনাফিক, রুয়াইবিদাহ, মূর্খ এবং ইন্টারফেইথের সাথে যুক্ত লোকেরা এই ধরনের কথা বলে, যারা বলে সম্পর্ক ছেদ ও বিদ্বেষ কেবল মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধরত কাফিরদের ক্ষেত্রে হবে। তারা আসলে কি বলছে দেখা যাক। তারা বলছে কাফির যদি কোনো মুসলিমের ক্ষতি করে, তার পরিবার, সম্পদ কিংবা ভূখণ্ডের উপর আগ্রাসন চালায়, তাহলে সেটা গুরুতর ব্যাপার। তখন সেই কাফিরের সাথে সম্পর্ক ছেদ করতে হবে। কিন্তু সে যখন আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর উপর মিথ্যারোপ করে কিংবা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, তখন তার সাথে সম্পর্ক ছেদের প্রয়োজন নেই। অর্থাৎ এই লোকগুলোর কাছে আল্লাহর বিরুদ্ধে সীমা লঙ্ঘনের চেয়ে মুসলিমের বিরুদ্ধে সীমা লঙ্ঘন গুরুতর অপরাধ। যারা এভাবে বারাকে সংজ্ঞায়িত করে, তারা মূলত বলছে আমাদের ব্যাপারে যে সীমা লঙ্ঘন করে, আমরা তার প্রতি বিদ্বেষ রাখি, তার সাথে সম্পর্ক ছেদ করি। কিন্তু যে আল্লাহর ব্যাপারে সীমা লঙ্ঘন করে, তার প্রতি আমাদের বিদ্বেষ নেই, তার সাথে সম্পর্ক রাখা যাবে। যারা তাওহীদ এবং মুয়াহিদিনকে ভালোবাসে, শিরক ও মুশরিকদের প্রতি বিদ্বেষ তাদের হৃদয়ে সহজাতভাবে কাজ করে। আপনার মা বাবাকে আপনি ভালোবাসেন, যে আপনার মাকে গালি দেয় আপনি সহজাতভাবে তার প্রতি ঘৃণা ও বিদ্বেষ অনুভব করবেন, তার সাথে কোনো ধরনের সম্পর্ক আপনি রাখবেন না। আপনি যদি আপনার সম্পদকে ভালোবাসেন, তাহলে যারা আপনার সম্পদের ক্ষতি করার চেষ্টা করে তাদের সাথে আপনি সম্পর্ক ছেদ করবেন। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, যে আপনার স্ত্রীর ব্যাপারে, তার চরিত্র ও সম্মানের ব্যাপারে কুৎসা রটায়, আপনি সহজাতভাবে তাকে ঘৃণা করবেন। ভালোবাসার স্ত্রীকে কেউ যদি বেশ্যা বলে গালি দেয়, তাহলে এমন কোনো পুরুষ কি আছে যে ওই গালি দেওয়া লোককে ভালোবাসবে? এমন কোনো পুরুষ আছে যে তার স্ত্রীকে বলবে ওই লোক তোমাকে পতিতা বলেছে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, আমি তার বিরুদ্ধে যাব না? যে পুরুষ এমন কথা বলে তাকে আপনারা কি বলবেন? আর তার স্ত্রীর প্রতিক্রিয়া কী হবে? স্ত্রী বাক্সপেটরা গুছিয়ে বাপের বাড়ি চলে যাবে আর বলবে তুমি দিনরাত যে ভালোবাসার কথা বলো তা আসলে নির্জলা মিথ্যে, তোমার কথা আর তোমার ভালোবাসার কোনো মূল্যই নেই। আপনার ভালোবাসার সন্তানের ক্ষতি যে করতে চায়, আপনি কি তাকে ভালোবাসতে পারবেন? তার সাথে সম্পর্ক রাখতে পারবেন? তার বন্ধু হতে পারবেন? নিজের মা বাবা, সম্পদ, সম্মান, পরিবার বা সন্তান কারো ব্যাপারে আপনি ছাড় দেবেন না, কিন্তু আল্লাহর ব্যাপারে ছাড় দিতে রাজি হবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ছাড় দেবেন? কোন মুখে আপনি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসার দাবি করেন? সহিহ আল বুখারীতে এসেছে, হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আদম সন্তান আমাকে গালি দেয়, অথচ আমাকে গালি দেয়া তার উচিত না, আর সে আমাকে মিথ্যা প্রতিপন্ন করে, অথচ এটা তার করা উচিত না। আমাকে গালি দেয়া হচ্ছে তার এই উক্তি যে আমার নাকি সন্তান আছে, আর তার মিথ্যা মনে করা হচ্ছে তার এই উক্তি যেভাবে আল্লাহ আমাকে প্রথমে সৃষ্টি করেছেন সেভাবে কখনোই তিনি আমাকে পুনরায় সৃষ্টি করবেন না। কিভাবে একজন মুসলিম ওই কাফিরদের সাথে সম্পর্কচ্ছেদ না করে থাকতে পারে যারা আল্লাহকে অভিশাপ দেয় এবং তার একত্ববাদে শরিক করে? স্ত্রীকে কেউ গালি দিলে মানুষ তার সাথে সব সম্পর্ক শেষ করে ফেলে। যারা আল্লাহকে গালি দেয় তাদের ব্যাপারে আমাদের অবস্থান তাহলে কেমন হওয়া উচিত? আজ যারা নিজেদের মুসলিম দাবি করে, তাদের অনেকের তুলনায় জড় বস্তুদের মধ্যে আল ওয়ালা ওয়াল বারার বোধ বেশি কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানিয়েছেন وَقَالُوا اتَّخَذَ الرَّحْمَنُ وَلَدًا لَقَدْ جِئْتُمْ شَيْئًا إِدًّا تَكَادُ السَّمَاوَاتُ يَتَفَطَّرْنَ مِنْهُ وَتَنْشَقُّ الْأَرْضُ وَتَخِرُّ الْجِبَالُ هَدًّا أَنْ دَعَوْا لِلرَّحْمَنِ وَلَدًا। আর তারা বলে পরম করুণাময় সন্তান গ্রহণ করেছেন, অবশ্যই তোমরা এক জঘন্য বিষয়ের অবতারণা করেছ, এতে আসমানসমূহ ফেটে পড়ার, জমিন বিদীর্ণ হওয়ার এবং পাহাড়সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ার উপক্রম হবে, কারণ তারা পরম করুণাময়ের প্রতি সন্তান আরোপ করে। সূরা মারিয়াম 88-91।
যে কথায় নবমণ্ডল ফেটে পড়ার, পৃথিবী খণ্ড বিখণ্ড হওয়ার আর পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হওয়ার উপক্রম হয়, সে কথা আপনার গায়েই লাগে না? সে কথা আপনার কাছে গুরুতর কিছু মনে হয় না? যারা এমন জঘন্য কথা বলে তাদের সাথে আপনি বন্ধুত্ব করেন, তাদেরকে ভালোবাসেন, তারপর আবার মুসলিম হবার আল্লাহকে ভালোবাসার দাবি করেন, কীভাবে? এ ব্যাপারে ইমাম আহমদ রহমাহুল্লাহ, ইবনু তাইমিয়া রহমাহুল্লাহ এবং অন্যান্য আলিমগণের খুব জোরালো বক্তব্য আছে, যা বিস্তারিত আলোচনা করার সময় আমাদের হবে না। আমি এই বক্তব্যগুলোর সারমর্ম তুলে ধরার চেষ্টা করছি, আর এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার আসলে দরকার নেই, কারণ আল ওয়ালা ওয়াল বারার আকীদা নিয়ে যাদের সমস্যা, যারা এই নীতি মেনে নিতে পারে না, তাদের সমস্যা আসলে আল্লাহ ও তার রাসূলের কথা নিয়েই। তারা কোরআন ও সুন্নার কথা মেনে নিতে পারছে না। যাদের আল ওয়ালা ওয়াল বারা নিয়ে আপত্তি আছে, তাদের আপত্তি আসলে কোরআন ও সুন্নার বক্তব্য নিয়ে, শরিয়া নিয়ে। কোরআন এবং সুন্নার বক্তব্যের উপর এরা নিজেদের অপরিণত ও সীমাবদ্ধ বুদ্ধিকে প্রাধান্য দিয়েছে। প্রথম প্রজন্মের মতো করে তারা কোরআন এবং সুন্নাহকে বুঝতে ও মানতে চায় না, নিজেদের খেয়াল খুশি মতো কোরআন সুন্নাহকে ব্যাখ্যা করতে চায়। মানুষের মন যেমন নিজের খেয়াল খুশি অনুযায়ী চলতে চায়, তেমনি আকল বা বুদ্ধিও খেয়াল খুশি অনুযায়ী চলতে চায়। মনের খেয়াল খুশির ফলাফল হলো কামনা বাসনা, আর আকলের খেয়াল খুশির ফলাফল হলো নুসুসকে অস্বীকার করা, বিকৃত করা, ইচ্ছে মতো ব্যাখ্যা করা। যে অন্তরে আল ওয়ালা ওয়াল বারা নেই, তা দূষিত, কলুষিত, অসুস্থ, এমন অন্তর মুনাফিকের অন্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের পিতা ও ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যদি তারা ঈমান অপেক্ষা কুফরকে প্রিয় মনে করে। তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই জালিম। সূরা তাওবা 23। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আয়াতে নাম ধরে ধরে সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, তোমরা নিজেদের পিতা ও ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তিনি এখানে তাদের ভেতরে থাকা কুফরের কথা বলেননি, বরং প্রথমে সুনির্দিষ্টভাবে পিতা, ভাই ইত্যাদি ব্যক্তির কথা বলেছেন। কারণ কুফর কোনো আলাদা জীব না যা দু পায়ে হেঁটে বেড়ায়। কুফর থাকে মানুষের ভেতরে। যার মধ্যে কুফর থাকবে, সে যে মানুষই হোক না কেন, তাকে আউলিয়া হিসেবে গ্রহণ করা যাবে না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন ইস্তাহাব্বুল কুফর আলাল ঈমান, যদি তারা ঈমান অপেক্ষা কুফরকে প্রাধান্য দেয়। কেউ যদি শুধু কুফরকে ঈমানের উপর প্রাধান্য দেয়, তাহলে তাদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করা যাবে না, যদিও তারা আমাদের পিতা কিংবা ভাই হয়। লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যে তোমরা পিতা এবং ভাইদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। যদি তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, যদি তারা তোমাদের হত্যা করে, যদি তারা তোমাদের ক্ষতি করে, তিনি কিন্তু বলেছেন যদি তারা ঈমান অপেক্ষা কুফরকে প্রাধান্য দেয়। কেউ যদি কেবল এটুকু করে, তাহলে তাকে আউলিয়া হিসেবে গ্রহণ করা যাবে না। তাহলে কিভাবে কোরআনুল করিমের সুস্পষ্ট আয়াতকে মানুষ অস্বীকার করে এবং দাবি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুসলিমদের সাথে যুদ্ধরত কাফিরদের সাথে সম্পর্ক ছেদ করতে বলেছেন? কেউ কিভাবে দাবি করে আল্লাহ কাফিরদের সাথে নয় বরং কুফরের সাথে সম্পর্ক ছেদ করতে বলেছেন? قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده।
ইব্রাহিম ও তার সাথে যারা ছিল তাদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তারা যখন স্বীয় সম্প্রদায়কে বলছিল তোমাদের সাথে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যা কিছু উপাসনা করো তা হতে আমরা সম্পর্কমুক্ত, আমরা তোমাদেরকে অস্বীকার করি এবং উদ্রেক হলো আমাদের এবং তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো। সূরা আল মুমতাহিনা 4। আসুন আমরা ধাপে ধাপে আগাই। আল ওয়ালা ওয়াল বারার পুরো শিক্ষার উপর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইব্রাহিম ও তার সাথে যারা ছিল তাদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা বলতে পারতেন। আল্লাহ বলতে পারতেন, তোমরা ইব্রাহিমের অনুসরণ করো, ইব্রাহিমের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এই কথা তো অবশ্যই সত্য, কারণ আমরা তাওহীদের অনুসরণ করি আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পথ হলো বিশুদ্ধ তাওহীদের পথ। এজন্য আমরা তাওহীদের পথকে বলি মিল্লাতু ইব্রাহিমা হানিফা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তাওহীদের শিক্ষাকে পুনরুজ্জীবিতকারী এবং জমিনে তাওহীদের প্রতিষ্ঠাতা। কিন্তু আল্লাহ এখানে শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা বলেননি, বরং তিনি বলেছেন ইব্রাহিম ও তার সাথে যারা ছিল তাদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বক্তব্যকে আরও জোরালো করেছেন। কি সেই চমৎকার আদর্শ! তারা কি উত্তম দৃষ্টান্ত স্থাপন করেছিল! তারা যখন স্বীয় সম্প্রদায়কে বলছিল তোমাদের সাথে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যা কিছুর উপাসনা করো তা হতে আমরা সম্পর্কমুক্ত, অর্থাৎ কুফর ও কাফিরদের সাথে সম্পর্কচ্ছেদ বাড়া। লক্ষ্য করুন, আয়াতে এসেছে তোমাদের সাথে এবং তোমরা যা কিছুর ইবাদত করো তার সাথে। কাজেই কুফরকে ঘৃণা করা, কাফিরকে নয়, এমন বলার কোনো সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি। অথচ আজকের মডার্নিস্টরা ঠিক এই কথাই দাবি করে। তারপর দেখুন ইব্রাহিম ও তার অনুসারীরা কি বলেছিলেন। তারা বলেছেন, আমরা তোমাদেরকে অস্বীকার করি এবং উদ্রেক হলো আমাদের এবং তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য। এই আয়াতে বগদ শব্দটি এসেছে, বগদ অর্থ ঘৃণা। কিন্তু ঘৃণা কেন? ঘৃণা করার কারণ কি? কতদিন এই ঘৃণা থাকবে? কতদিন এই বিদ্বেষ বজায় থাকবে? কতকাল ধরে এই শত্রুতা জারি থাকবে? যতদিন তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ না করো, এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন? যতদিন তোমরা আমাদের ভূখণ্ড ফেরত না দাও, তিনি কি একথা বলেছেন? না, শত্রুতার কারণ আমাদের যুদ্ধ নয়, শত্রুতার কারণ কোনো ভূমি নয়, শত্রুতার কারণ হলো ভিন্ন। এই শত্রুতা জারি থাকবে হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহ, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো। যতক্ষণ তোমরা আল্লাহর সাথে শিরক করবে, কুফর করবে, ততক্ষণ এই শত্রুতা জারি থাকবে। যতক্ষণ তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে, আল্লাহর উপর মিথ্যারোপ করবে, তার দিনের বিরোধিতা করবে, এই শত্রুতা জারি থাকবে। কিন্তু তোমরা যদি ইসলাম গ্রহণ করো, তাওহীদকে গ্রহণ করো, তাহলে এই শত্রুতা এক মুহূর্তে ভালোবাসায় পরিণত হবে। এটাই ইসলামের সৌন্দর্য। কাফির মুশরিকরা যদি ইসলাম গ্রহণ করে, তাহলে তাদের প্রতি সকল শত্রুতা এবং বিদ্বেষ ভালোবাসায় পরিণত হবে। কিন্তু তার আগ পর্যন্ত তাদের জন্য ঘৃণা এবং শত্রুতা ছাড়া আর কিছুই বরাদ্দ নেই। কোরআন হাদিসের সুস্পষ্ট দলিল দেওয়ার পরেও অনেকেই এই বিষয়টি উপলব্ধি করতে পারে না। অনেকে এই ব্যাপারটা বুঝতে পারে না যে ঘৃণা নিয়ন্ত্রিত হয় কিভাবে। হ্যাঁ, আমরা কাফির মুশরিকদের ঘৃণা করি, কিন্তু এই ঘৃণা শরিয়া নিয়মাধীন। আমাদের ঘৃণার সীমানা কোরআন এবং সুন্নাহ দ্বারা নির্ধারিত। এটা পশুর মতো জান্তব ঘৃণা নয়। পশু যখন ঘৃণা করে তখন তারা শুধু ঘৃণাই করে এবং জুলুম করে। আমরা মানুষ, আমরা জানোয়ার নই, আমরা পশুর মতো নিয়ন্ত্রণহীন ঘৃণা ধারণ করি না। কাফির মুশরিক এবং তাদের বিশ্বাসকে আমরা ঘৃণা করি, এটা সত্য। কিন্তু আমরা কাফির মুশরিক প্রতিবেশীদের উপর জুলুম করি না। আল ওয়ালা ওয়াল বারার তৃতীয় প্রকারের অধীনে আমরা এ নিয়ে আলোচনা করেছি। এই বিষয়টা কাফির মুশরিকরা বুঝতে পারে না, কারণ ওরা যখন কাউকে ঘৃণা করে তখন তার আপাদমস্তক সব কিছুকেই ঘৃণা করে। আমাদের এই নিয়ন্ত্রিত ঘৃণার ধারণা তাদের কাছে একেবারেই অপরিচিত। ঘৃণার এই বিষয়টি অনেকেই ভুল বোঝে। অনেক তরুণ এটা নিয়ে প্রশ্ন করে, কাফিরদের প্রতি আমাদের এই ঘৃণা আমাদের অন্তরে থাকবে, কিন্তু দাওয়া ও ইহসানের বিষয়টি ভিন্ন। একজন মুসলিমের কাফির সহপাঠী থাকতে পারে, কাফির সহকর্মীও থাকতে পারে, প্রতিবেশী থাকতে পারে, তাদের প্রতি সে বিদ্বেষ পোষণ করবে, তেমনি শরিয়ার সীমারেখার মধ্য থেকে তাদের সাথে সদাচার সে করতে পারে। আমরা ওয়ালা ওয়াল বারার তৃতীয় প্রকারের আলোচনায় এই নিয়ে বিস্তারিত কথা বলেছি। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুটা দুর্বল দেখাচ্ছিল। কাব রাদিয়াল্লাহু আনহু উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার জন্য কুরবান হোক, আপনার চেহারার এই পরিবর্তিত অবস্থা কেন? রাসূলুল্লাহ উত্তর দিলেন, কলিজাওয়ালা পেটে ঢুকতে পারে এমন কোনো খাবার গতদিনে আমার পেটে ঢুকেনি। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তৎক্ষণাৎ এক ইহুদির কাছে গেলাম। সে তার উটের পালকে খাওয়ানোর জন্য কুয়া থেকে পানি তুলছিল। আমি তাকে পানি তুলতে সাহায্য করলাম। প্রত্যেক বালতির জন্য মজুরি হিসেবে সে আমাকে একটি করে খেজুর দিল। খেজুরগুলো নিয়ে আমি ফিরে গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এগুলো তুমি কোথায় পেলে কাব? আমি তাকে সব বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে কাব, তুমি কি আমাকে ভালোবাসো? আমি বললাম, হ্যাঁ, আমার পিতা আপনার জন্য কুরবান হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজটির, মানে ইহুদির অধীনে গতর খেটে খেজুর নেয়ার কাজটি অনুমোদন করলেন। আত-তাবারানী সহ অনেক আলিম এই বর্ণনাকে সহীহ বলেছেন। এরকম একটি ঘটনার বর্ণনা আলী রাদিয়াল্লাহু আনহুয়ের ক্ষেত্রেও বিশুদ্ধ সূত্রে পাওয়া যায়। আলী রাদিয়াল্লাহু আনহু একবার এক ইহুদির অধীনে কাজ করে পারিশ্রমিক হিসেবে খেজুর নিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে অভিহিত করা হলে তিনি নীরব থেকে এ কাজের অনুমোদন দিয়েছিলেন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহকে একজন প্রশ্ন করেছিল, কার সাথে মেয়ের বিয়ে দেব? তিনি উত্তরে বলেছেন, তোমার মেয়েকে এমন কারো সাথে বিয়ে দাও যে তাকওয়াবান। যদি সে তাকে ভালোবাসে তাহলে তাকে সম্মান করবে, আর যদি সে তাকে ঘৃণাও করে তবুও তার উপর জুলুম করবে না। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়, সময় সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, কিন্তু স্বামী যদি সত্যিকারের মুমিন হয় তাহলে রাগের সময় ঘৃণার সময়ও সে জুলুম করবে না। কেননা একজন মুমিনের রাগ এবং ঘৃণা কুরআন এবং সুন্নাহ দ্বারা নিয়ন্ত্রিত হয়। আল ওয়ালা ওয়াল বারার আকীদাকে যারা বিকৃত করতে চায় তারা আরেকটি সংশয় নিয়ে আসে। তারা বলে, ইসলামে মুসলিম পুরুষের ইহুদি বা খ্রিস্টান নারীকে বিয়ে করার অনুমতি আছে, এটা কিভাবে সম্ভব যে একই সাথে কাউকে বিয়ে করবে এবং তার প্রতি বিদ্বেষ রাখবে? এ ধরনের প্রশ্ন এবং সংশয় যারা নিয়ে আসে তারা আসলে আল ওয়ালা ওয়াল বারার উপর একটি বিস্তারিত বইও পড়ে দেখেনি। এই ব্যাপারে মুফাসসিরগণ কী বলেছেন সেটাও খুঁজে দেখেনি। কোনো মুসলিম যদি কোনো কাফিরকে তার ধর্মের কারণে ভালোবাসে তাহলে সে কাফির হয়ে যাবে, কিন্তু শর্ত সাপেক্ষে সীমিত পরিমাণে কিছুটা ভালোবাসাকে ইসলাম জায়েজ করেছে। এ ধরনের ভালোবাসাকে বলা হয় আল হুব্বুল ফিত্রি আল মাওজুদ ফি যাতিল ইনসান। এটাকে ফিতরাতি বা সহজাত ভালোবাসা বলা যেতে পারে। এ ধরনের ভালোবাসা শুধু কাফির স্ত্রীর জন্য না, বরং কাফির আত্মীয়দের ক্ষেত্রেও হতে পারে। যেমন কেউ ইসলাম গ্রহণ করল কিন্তু তার মা বাবা অথবা ভাই বোন কাফির। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, আমার মা আমার কাছে এসেছেন, তিনি মুশরিক এবং দীন গ্রহণে অনাগ্রহী, আমি কি তার সাথে ভালো ব্যবহার করব? কেন তিনি এ প্রশ্ন করলেন? কারণ তার মধ্যে আল ওয়ালা ওয়াল বারা ছিল। তিনি জানতেন ঈমানের দাবি হলো কাফির মুশরিকদের সাথে বৈরিতা রাখা, কিন্তু মায়ের ক্ষেত্রে এর কোনো ব্যতিক্রম আছে কি না সেটাই তিনি জানতে চাচ্ছিলেন। তাই তিনি প্রশ্ন করেছিলেন, আমি কি তার সাথে ভালো ব্যবহার করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তার সাথে উত্তম আচরণ করবে। এই ঘটনার প্রেক্ষাপটেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমতাহিনার আট নম্বর আয়াত নাজিল করেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ধর্মের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করেনি এবং তোমাদেরকে দেশ থেকে বহিষ্কৃত করেনি তাদের প্রতি সদাচরণ এবং ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না, নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসেন। সূরা আল মুমতাহিনা আট। আর এই আয়াতটিকেই ওয়ালা ওয়াল বারার তৃতীয় প্রকারের আলোচনায় প্রধানতম দলিল হিসেবে আমরা আলোচনা করেছি। কিতাবিয়াদের অর্থাৎ ইহুদি অথবা খ্রিস্টান স্ত্রী বা কাফির বাবা মার প্রতি মানুষের মধ্যে যে অনুভূতি কাজ করে তা হলো সহজাত ভালোবাসা। মানুষের যেমন সহজাত ভালোবাসা রয়েছে তেমনি সহজাত ঘৃণাও রয়েছে। ইসলাম দুটিকেই স্বীকৃতি দিয়েছে। আল্লাহ শরিয়ার কথা চিন্তা করুন, কেউ যদি আল্লাহ শরিয়ার বিধানকে ঘৃণা করে কারণ আল্লাহ তা প্রণয়ন করেছেন তাহলে সেটা হবে কুফর, যা ওই ব্যক্তিকে দিন থেকে বের করে দেবে। অন্যদিকে দিনের কিছু বিধান আছে যেগুলো মানুষের কাছে অপছন্দনীয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর কিতালের বিধান দেয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়। সূরা বাকারা 216। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন কুরহুল লাকুম, তোমাদের কাছে তা অপছন্দনীয়। এখানে তিনি বিশ্বাসীদের কথা বলছেন, মুমিনদের কথা বলছেন। আল্লাহ জিহাদ ফরজ করেছেন কিন্তু মানুষ তা অপছন্দ করে। এই অপছন্দ করাটা ফিতরাতি, এটা দিনের দিক থেকে অপছন্দ না। আল্লাহ জিহাদ ফরজ করেছেন, এই কারণে যদি কেউ জিহাদকে অপছন্দ করে তাহলে সে কাফির, কিন্তু এখানে এ ধরনের অপছন্দের কথা বলা হচ্ছে না। আল কুরতুবী রাহমাহুল্লাহ বলেছেন, মানুষ জিহাদকে অপছন্দ করে কারণ জিহাদের জন্য পরিবার পরিজন ছেড়ে নিজ এলাকা থেকে দূরে যেতে হয়। জিহাদের আঘাত, ক্ষত, পঙ্গুত্ব এবং মৃত্যুর আশঙ্কা থাকে, তাই মানুষ জিহাদ অপছন্দ করে। এটা মানুষের ফিতরাত, সে এমন জিনিস অপছন্দ করে যা তাকে পরিবার পরিজন থেকে দূরে নিয়ে যায়, তার জীবনে অনিশ্চয়তা নিয়ে আসে, যার কারণে তার ক্ষতি বা মৃত্যুর আশঙ্কা থাকে। এই সহজাত অপছন্দের স্বীকৃতি ইসলাম দেয়। ইসলাম যে সহজাত ভালোবাসা বা ঘৃণার স্বীকৃতি দিয়েছে তার আরেকটি উদাহরণ হল নিচের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কষ্ট থাকার পরও ভালোভাবে অজু করা। কোনো কোনো সময় অজু করতে আলসেমি আসে, ভালো লাগে না। হাড় কাঁপানো শীতের মধ্যে ঘুম থেকে উঠে অজু করতে কারো ভালো না লাগতেই পারে, এটা সহজাত অপছন্দ। যে এমন করতে অপছন্দ করে তার অপছন্দের কারণ হলো এই কাজটা করা কষ্টকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান দিয়েছেন, এই কারণে সে অপছন্দ করে না। কাজেই ইসলাম সহজাত ভালোবাসা ও সহজাত ঘৃণা দুটোরই স্বীকৃতি দিয়েছে। কোনো মুসলিম যদি ইহুদি বা খ্রিস্টান নারীকে বিয়ে করে, তাহলে সে স্বাভাবিকভাবেই তার মধ্যে স্ত্রীর প্রতি ভালোবাসা কাজ করবে, এটা সহজাত ভালোবাসা। সহজাত ভালোবাসা আর শরিয়ার আল ওয়ালা ওয়াল বারা এর নীতি সাংঘর্ষিক নয়। চাচা আবু তালিবের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা একবার চিন্তা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নিশ্চয়ই তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হিদায়ত দিতে পারবে না, বরং আল্লাহই যাকে ইচ্ছা হিদায়ত দেন। সূরা আল কসাস 56। মুফাসসিরদের একটি মত অনুযায়ী এখানে তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হিদায়ত দিতে পারবে না দ্বারা আবু তালিবকে বোঝানো হচ্ছে। আবু তালিবের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ভালোবাসা হলো সহজাত ভালোবাসা। কাফির পিতামাতা, ভাই বোন কিংবা স্ত্রীর প্রতি এ ভালোবাসা হলো সহজাত ভালোবাসা। মুফাসসিরগণের আরেকটি মত হলো ভালোবাসার উদ্দেশ্য এখানে আবু তালিবের হিদায়ত, এখানে ব্যক্তি না বরং হিদায়ত মুখ্য। অর্থাৎ এই আয়াতে বলা হচ্ছে, তুমি যার হিদায়ত ভালোবাসো, অর্থাৎ যার হিদায়ত হোক তা আকাঙ্ক্ষা করো, তার জন্য হিদায়ত তুমি চাইলেই দিতে পারবে না। আমাদের কাছে এই মতটিকে অপেক্ষাকৃত সঠিক মনে হয়েছে, কিন্তু আমরা যদি প্রথম মতটিও গ্রহণ করি তাহলে দেখব এখানে সহজাত ভালোবাসার কথা বলা হচ্ছে। এ ভালোবাসা অমুসলিম আত্মীয়দের প্রতি সহজাত ভালোবাসা। মা অত্যন্ত কষ্ট করে সন্তান জন্ম দেন, বাবা সন্তান লালন পালনের ব্যয়ভার বহন করেন, কাজেই তাদের প্রতি ভালোবাসা থাকা খুব স্বাভাবিক। কিন্তু মনে রাখতে হবে, সহজাত ভালোবাসার কারণে তাদের শির্ক বা কুফর মেনে নেওয়া যাবে না, এগুলো অবশ্যই ঘৃণা করতে হবে। মুসলিম সন্তান গিয়ে তার কাফির পিতামাতার ক্রুশ গলায় ঝোলাবে না, তাদের ক্রুশ হাতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে না, কিংবা তাদের ধর্মীয় উৎসবের দিন তাদের সাথে অংশগ্রহণ করবে না, এগুলো মেনে নেবে না। খাবার টেবিলে তারা যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা শুরু করে দিলে সে ওখানে বসে থাকতে পারবে না, সেখান থেকে উঠে চলে যেতে হবে। তারা যখন কুফর ও শির্ক করছে তখন সে উপস্থিত থাকতে চায় না, সে চায় না আল্লাহর অভিশাপ তার উপর আসুক। সহজাত ভালোবাসা থাকবেই, তবে প্রাধান্য পাবে শরিয়াহগত ভালোবাসা, প্রাধান্য পাবে ওয়ালা এবং বারা। পিতামাতার প্রতি আমাদের মনে ভালোবাসা থাকবে, কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসা আরও শক্তিশালী, আরও ব্যাপক এবং আরও গুরুত্বপূর্ণ। যখন সৃষ্টির প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসার মুখোমুখি এসে দাঁড়াবার চেষ্টা করবে, তখন মুমিনের মনে সব সময় আল্লাহর প্রতি চূড়ান্ত ভালোবাসা, চূড়ান্ত আনুগত্য বিজয়ী হবে এবং সহজাত ভালোবাসার সব চিহ্ন মুছে ফেলবে। এটাই হলো আল ওয়ালা ওয়াল বারা। একজন সাহাবীর কথা দিয়ে আলোচনা শেষ করা যাক। সহজাত ভালোবাসার পুরো ব্যাপারটা এ ঘটনা থেকে পরিষ্কার হয়ে যায়। মদিনাতে মুনাফিকদের সর্দার ছিল আবদুল্লাহ ইবনে উবাই, তার এক ছেলে ছিল, ছেলের নামও আবদুল্লাহ। এই ছেলে ছিলেন প্রথম সারির একজন সাহাবি। বনু মুস্তালিকের যুদ্ধের সময় আবদুল্লাহ ইবনে উবাই সাহাবিদের মধ্যে একটু মতানৈক্য দেখতে পেল। মুসলিমদের মধ্যে ঐক্যে ফাটল ধরিয়ে উম্মাহকে বিপদে ফেলা মুনাফিকদের চিরাচরিত কাজ। সুযোগ দেখা মাত্র আবদুল্লাহ ইবনে উবাই তা কাজে লাগাতে চাইল। সূরা মুনাফিকুনে সেই সময়ের ঘটনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে এনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানাচ্ছেন, আবদুল্লাহ ইবনে উবাই তম্ভ ভরে বলছিল, লা ইন রাজআনা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আজ্জ মিনহাল আযাল। যদি আমরা মদিনায় ফিরে যাই তাহলে অবশ্যই সেখান থেকে সম্মানিত জন হীনজনকে বহিষ্কৃত করবে। এখানে সম্মানিত জন বলতে আবদুল্লাহ ইবনে উবাই নিজেকে বোঝাচ্ছিল, আর হীন ব্যক্তি বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কথা পৌঁছালে তিনি মুনাফিকদের ডেকে পাঠান এবং এ ব্যাপারে প্রশ্ন করেন। একের পর এক মুনাফিকরা মিথ্যা কসম খেয়ে গেল, না এরকম কথা কেউ কখনো বলেই নি। অন্তরের অবস্থা সম্পর্কে একমাত্র আল্লাহই তো অবগত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক অবস্থা দেখে বিচার করলেন। এখানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। আমরা বাহ্যিক বা আপাত অবস্থা দেখে বিচার করি, মানুষের অন্তরে কি আছে না আছে সেটা নিয়ে চিন্তা করা আমাদের কাজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের ছেড়ে দিলেন। তখন তার কাছে আসলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে। তিনি এসে কি বললেন লক্ষ্য করুন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খবর পেয়েছি আপনার কাছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে যে সংবাদ পৌঁছেছে সে মোতাবেক আপনি তাকে হত্যা করতে চান। যদি আসলেই তাকে হত্যা করেন তাহলে আমাকে আদেশ করুন, আমি তার মাথা কেটে আপনার কাছে নিয়ে আসব। কেননা আল্লাহর কসম, খাজরাজ গোত্র অবশ্যই জানে যে তাদের মাঝে পিতার প্রতি সৎ ব্যবহারে আমার চেয়ে অগ্রগণ্য কেউ নেই। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিকদের সর্দার, আর তার ছেলে এই কথা বলছেন। পুত্র বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে অনুমতি দিন, আমি আমার পিতার মাথা কেটে আপনার সামনে এনে রাখি। এটা হলো আল ওয়ালা ওয়াল বারা। এই সাহাবীদের মধ্যে সহজাত ভালোবাসা ছিল, কিন্তু তা আল ওয়ালা ওয়াল বারার জন্য বাধা হয়ে দাঁড়ায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে এমন করতে নিষেধ করেছিলেন। তিনি বলেছিলেন, আমরা তার সাথে উত্তম আচরণ করব যতদিন সে আমাদের মাঝে জীবিত থাকবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া এবং বিচক্ষণতার উৎকৃষ্ট প্রমাণ। মদিনায় ফেরার সময় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে তার পিতাকে হুমকি দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেওয়ার আগে মদিনায় পা দেওয়া তো দূরের কথা, তুমি মদিনার ছায়াও ঘিসবে না, তুমি হচ্ছো হীন ব্যক্তি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সম্মানিত জন। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আব্দুল্লাহ ইবনে উবাইকে নিরাপদে তার বাসায় ফেরার অনুমতি দিলেন এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে তার পিতার কোনো ক্ষতি করতে নিষেধ করলেন। সহজাত ভালোবাসা আর আল ওয়ালা ওয়াল বারা কিভাবে সহাবস্থান করে এটা হলো তার একটি প্রমাণ। এই ঘটনার বিস্তারিত বিবরণ এসেছে আরেকটি বর্ণনায়। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বললেন, আল্লাহর কসম, খাজরাজ গোত্রের লোকেরা জানে তাদের মাঝে এমন কোনো লোক নেই যে তার পিতার প্রতি আমার চেয়ে অধিক সদ্ব্যবহার করে। আমার আশঙ্কা হয় আপনি যদি অন্য কাউকে তাকে হত্যা করতে নির্দেশ দেন এবং সে হত্যা করেই ফেলে, তাহলে আমি হয়তো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হত্যাকারীকে মানুষের মাঝে চলাচল করতে দেখে নিজেকে সামলাতে পারবো না, আমি হয়তো তাকে হত্যা করে ফেলব। ফলে একজন কাফিরের জন্য একজন মুমিনকে হত্যা করে আমি জাহান্নামে চলে যাব। খেয়াল করে দেখুন, এ মহান সাহাবী রাদিয়াল্লাহু আনহু এখানে আমার পিতার হত্যাকারী বলেননি, বরং তিনি নাম ধরে বলেছেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হত্যাকারী। তিনি আশঙ্কা করছিলেন অন্য কোনো মুসলিম তার পিতাকে হত্যা করলে সহজাত ভালোবাসার কারণে তিনি হয়তো প্রতিশোধ নিয়ে ফেলবেন, হয়তো মদিনাতে সে মুসলিমকে দেখার পর রাগের মাথায় তিনি তাকে আক্রমণ করে বসবেন। তিনি কোনো মুমিনকে হত্যা করতে চান না, তিনি বলছেন আমাকে এই দায়িত্ব দিন, আমি নিজ হাতে তাকে হত্যা করব। সহজাত ভালোবাসা এবং শরিয়াগত ভালোবাসা, এই দুই ভালোবাসার সহাবস্থানের খুব চমৎকার উদাহরণ এটি। ইসলাম দুটিকেই স্বীকৃতি দিয়েছে, কিন্তু দিন শেষে সহজাত ভালোবাসার উপরে প্রাধান্য পাবে আল ওয়ালা ওয়াল বারা। যখন সহজাত ভালোবাসা এবং শরিয়াগত ভালোবাসা মুখোমুখি দাঁড়াবে, তখন সবসময় মুমিনের মনে আল্লাহর প্রতি চূড়ান্ত ভালোবাসা, চূড়ান্ত আনুগত্য বিজয়ী হবে এবং সহজাত ভালোবাসার সব চিহ্ন মুছে ফেলবে। এটাই হলো আল ওয়ালা ওয়াল বারা। ওয়ালা ওয়াল বারা নিয়ে আলোচনা রীতি এখানেই টানতে হচ্ছে। আরও অনেক কিছু বলার ছিল, অনেক বিষয়ে আলোচনা করার ইচ্ছে ছিল, কিন্তু এখানে সুযোগ সীমিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সময় করে দেন এবং পরিস্থিতির উন্নতি হয়, তাহলে আমি আল ওয়ালা ওয়াল বারার উপর একটি স্বতন্ত্র কোর্স নেওয়ার ইচ্ছা রাখি। কয়েক সপ্তাহ আগে কাফিরদের সাথে পার্থক্য বজায় রাখার ব্যাপারে যে হাদিসগুলো আছে সেগুলো একত্র করার চেষ্টা করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে আমাদেরকে অন্য ধর্মাবলম্বীদের মতো হতে নিষেধ করেছেন। এটি ওয়ালা ওয়াল বারার একটি অংশ। যেমন হাদিসে এসেছে, অমুকদের চেয়ে আলাদা হও, দাঁড়িয়ে রাখো। এই বিষয়ের উপর যে হাদিসগুলো কুতুবে সিত্তায় এসেছে সেগুলো একত্র করছিলাম। পাশাপাশি মুস্তাদরাক আল হাকিম, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক থেকে ওই বিষয়ের হাদিসগুলো আলাদা করেছিলাম। এই নয়টি সংকলন থেকে মোটামুটি 45 থেকে 47 হাদিস আমি পেয়েছি যেখানে বলা হয়েছে তোমরা অন্য ধর্মাবলম্বীদের থেকে আলাদা হও, স্বতন্ত্র হও এবং অন্য ধর্মের অনুসারীদের চেয়ে আলাদা হওয়া আল ওয়ালা ওয়াল বারার একটি নীতি। এই হাদিসগুলোর মধ্যে অনেকগুলোতে আকীদার কথা এসেছে, অর্থাৎ আকীদার দিক থেকে তাদের চেয়েও ভিন্ন হও। কিন্তু এমন অনেক হাদিস আছে যেখানে প্রচলন, অভ্যাস বা স্বভাব, ইসলামী আচরণ, ঐতিহ্য বজায় রাখার কথা এসেছে। এমনকি বাহ্যিকভাবে পোশাক পরিচ্ছদের ক্ষেত্রেও তাদের চেয়ে আলাদা হতে বলা হয়েছে। অন্য ধর্মাবলম্বীদের চেয়ে আলাদা হওয়া আল ওয়ালা ওয়াল বারার অংশ। আল ওয়ালা ওয়াল বারা মুসলিমদের স্বকীয়তা রক্ষার ঢালস্বরূপ। মুসলিমরা যদি কাফির মুশরিকদের মতো হয়ে যায় তাহলে নিজেদের স্বকীয়তা রক্ষা করবে কিভাবে? কাফির মুশরিকদের সাদৃশ্য গ্রহণ করা যাবে না। এর মানে এই না যে কাফির মুশরিকদের সাথে আমাদের সহাবস্থান চলবে না বা কাফির মুশরিকরা আমাদের অধীনে বসবাস করতে পারবে না। আহলুল জিম্মা তো মুসলিমদের অধীনেই বসবাস করে, তারা আমাদের সাথে বসবাস করতে পারবে, কিন্তু আমাদের নিজস্ব স্বকীয়তা বজায় রাখতে হবে, তাদের অনুসরণ করা যাবে না। স্বকীয়তা বজায় রাখার ব্যাপারটিকে হালকাভাবে নিলে পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা স্বকীয়তা বজায় না রাখলে আমাদের পরবর্তী প্রজন্ম কাফির হিসেবে বেড়ে উঠবে। তো এই বিষয়ের উপর 45টির মতো হাদিস আমি একত্রিত করেছি। এর মধ্যে কিছু হলো একটি হাদিসের বা একই ধরনের হাদিসের ভিন্ন ভিন্ন বর্ণনা, কিন্তু মূল পয়েন্ট হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছু বারবার বলেন, যখন সেটা 40-এর বেশি হাদিসে আসে, তখন এর গুরুত্ব নিয়ে আর প্রশ্ন তোলার সুযোগ থাকে না। এটি আল ওয়ালা ওয়াল বারার একটি মূলনীতি। কিন্তু এই যুগের মুনাফিকরা এবং ইন্টারফেইথের লোকজন আমাদেরকে বলে কাফির মুশরিকদের মতো হও। আন্তধর্মীয় কার্যকলাপের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো বিশ্বাসের অনুসারীর মধ্যে সেতু বন্ধন তৈরি করা, পার্থক্য দূর করা। ভিন্ন ভিন্ন বিশ্বাসের মধ্যে সেতু বন্ধন কিভাবে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই আয়াত নাজিল করেননি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের পথ ও পন্থা তোমাদের জন্য আর আমার জন্য আমার পথ, সূরা আল কাফিরুন 6। অর্থাৎ তোমরা যে পথে চলবে সে পথে চলার পরিণতি তোমাদেরকেই ভোগ করতে হবে, আর যে পথ আমার জন্য সে সত্য পথে চলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাকে নির্দেশ দিয়েছেন, এ পথ ছেড়ে আমি অন্য কোনো পথ গ্রহণ করতে মোটেই প্রস্তুত নই। কাফির মুশরিকরা তাদের ভ্রান্ত দিন নিয়ে থাকুক, তাদের এই দিন একদিন তাদেরকে জাহান্নামের জ্বালানিতে পরিণত করবে। আমাদের দিন আমাদের কাছে, ইনশাআল্লাহ আমাদের এই দিন একদিন আমাদের জান্নাতে পৌঁছে দিবে। তাই আমরা আমাদের স্বকীয়তা ও আত্মপরিচয় বজায় রাখব, কাফিরদের চেয়ে আলাদা হব, আমাদের দিন ও ঈমানকে আচ্ছাদিত করে রাখব আল ওয়ালা ওয়াল বারার বর্মে।